আমি আজ থেকে তোমাদের রিভিশন শুরু করছি। আমাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাস আমার শেষ হয়ে গেছে। তোমরা হেত্তাভাষ অব্দি পড়েছ, তারপরে আমরা উপমান কাণ্ড আমি লিখেও দিয়েছি আর বলেওছি। হেত্তাভাষ আমি কিছু করতেও দিয়েছি, তোমরা কেউ কেউ দিয়েছ, কিন্তু অনেকেরই পাইনি। যে যতটুকু পাও যদি আমাকে করে দেখাও তাহলে আমি বুঝবো তোমাদের কোথায় বুঝতে অসুবিধে হয়েছে, তাহলে সেই মতো আমি আবার সেটাকে আলোচনা করে দেব। আমি তো বারবার বলছি তোমাদের সাথে আমি পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারি, তোমরা নিজেরা যদি আমায় ফোন করে অসুবিধে জানাও বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের অসুবিধেটা জানাও। যাই হোক, আমি আশা করছি তোমরা হেত্তাভাসগুলো করে দেবে, আর আমি এরপরে প্রশ্নও দেব। আমি এখন যেটা তোমাদের মধ্যে কেউ কেউ বলেছো যে একটু রিভিশন করে দিলে ভালো হয়, কোথাও কোথাও বোঝার অসুবিধে আছে, রয়ে গেছে, তা আমি আরম্ভ করছি অনুমান কাণ্ড থেকে। অনুমান খণ্ড থেকে আরম্ভ করার কারণ যে প্রত্যক্ষ খণ্ড হয়তো তুলনামূলকভাবে আমার মনে হয় সহজ, এবং প্রত্যক্ষ খণ্ড তখন আমি বলেওছিলাম যে আগের পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হবে, আগের যে তোমরা মিড টার্ম দিয়েছো, মিড টার্মের ফার্স্ট পার্টটা। কিন্তু যদিও শেষ পর্যন্ত প্রত্যক্ষ কাণ্ডকে আমি বাদ দিয়ে রেখেছিলাম, যাই হোক, যদি অনুমান খণ্ডটাকে শেষ করে আরো সময় থাকে এবং তোমাদের যদি প্রত্যক্ষ খণ্ডতেও কোনো অসুবিধে থাকে বা তোমরা মনে করো যে রিভিশন হলে ভালো হয়, তাহলে আমাকে জানালে আমি অবশ্যই প্রত্যক্ষ খণ্ডটাও আলোচনা করব। আপাতত আমি অনুমান খণ্ড আলোচনা করছি, সেটা শেষ করে সময় পেলে তবে আমি প্রত্যক্ষ খণ্ডে যাব। অনুমান খণ্ডে একদম প্রথমে তর্ক সংগ্রহ গ্রন্থে দেখো লক্ষণ দেওয়া হয়েছে অনুমানে, যে অনুমিতি করণম অনুমানম। অনুমান কাকে বলে? না, অনুমিতির করণকে বলে অনুমান। পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি। অনুমিতি কাকে বলে? যা পরামর্শ জন্য। তাহলে করণ জন্যই তো জ্ঞানটা হয়, করণ জন্যই কার্য হয়, সুতরাং আমরা বুঝতে পারছি যে অন্নম্ভট্ট পরামর্শকে অনুমিতির করণ বলেছেন। তাহলে আমার এখন দেখতে হবে যে অনুমিতি বলতে উনি কি বুঝিয়েছেন, না পরামর্শ জন্য জ্ঞান। তাহলে এর পরের প্রশ্ন যেটা হবে যে পরামর্শ বলতে উনি কি বুঝিয়েছেন। দীপিকাতে উনি লিখেছেন যে অনুমানং লক্ষয়তি অনুমিতি করণম ইতি, অনুমিতে লক্ষণম আহ পরামর্শেতি। এরপরে উনি পরামর্শের লক্ষণ সম্পর্কে একটি আপত্তি বলেছেন। তার আগে আমরা জানি যে পরামর্শ বলতে কাকে বলে। পরামর্শ বলতে বলা হয় ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে পরামর্শ বলা হয়। ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান, আচ্ছা ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান যে পরামর্শ, এইটা কিন্তু তর্ক সংগ্রহকার পরে আলোচনা করেছেন। প্রথমে উনি পরামর্শের লক্ষণের যে অসুবিধে সেই অসুবিধে আলোচনা করেছেন, অসুবিধে আলোচনা করার পর লক্ষণটার যে সংশোধন সেটাকে বলেছেন, এবং তারপরে একসময় পরামর্শ জ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন। এখন আমি তর্ক সংগ্রহকারকে একেবারে অনুসরণ না করে আমি অর্ডারটাকে একটু পাল্টে দিচ্ছি। যেমন আমি আগে পরামর্শ বলতে কাকে বোঝা যায় সেটাকে আমি আলোচনা করছি। পরামর্শ কাকে বলা হয়? পরামর্শ হচ্ছে, তোমরা দেখবে এরপরে তোমাদের যাদের বই আছে তাদের বলছি যে পেজ নাম্বার 379 উনি বলছেন যে ব্যাপস্য পর্বতাদি বৃত্তিত্বং পক্ষ ধর্মতা। ব্যক্তি কাকে বলে? যত্র ধূমস তত্র অগ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যক্তি। অর্থাৎ এখানে উনি ব্যক্তি এবং পক্ষ ধর্মতা কাকে বলে আলাদা করে আলোচনা করেছেন, এবং তারও আগে পেজ নাম্বার 375 উনি আলোচনা করেছেন ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানং পরামর্শ যথা বন্যি ব্যাপ্য ধূমবান অয়ং পর্বত ইতি জ্ঞানং পরামর্শ তজ্জন্যং পর্বত বন্যিমান ইতি জ্ঞানম অনুমিতি। আচ্ছা, তাহলে আমি যেটা করছি সেটা হলো এই দুটো কারিকাকে মিলিয়ে দিচ্ছি, মানে এক নম্বর কারিকা এবং দু নম্বর কারিকা। আমার নিজের মনে হচ্ছে সেক্ষেত্রে আলোচনার সুবিধা হবে।
আমি আরেকবার বলি, অনন ভট্ট যেটা করেছেন যে অনুমিতির লক্ষণটা দিয়েছেন, পরামর্শ জন্য জ্ঞানকে অনুমিতি বলা হয়। এবং সেখানে তোমরা দীপিকাতে যদি দেখো, দীপিকাতে দেখবে উনি কিন্তু পরামর্শ কাকে বলে এটা ব্যাখ্যা করেননি। উনি এই লক্ষণের যে অতিব্যাপ্তি একটি দোষ হয় সেই দোষটা নিয়ে আলোচনা করেছেন, এবং তার ফলে লক্ষণের মধ্যে কি পরিবর্তন আনা প্রয়োজন লক্ষণের সাথে একটা অ্যাডিশন করেছেন, সেটা হলো পক্ষতা। এবং তারপরের কারিকাতে, এটা তো এক নম্বর কারিকা, তারপরে দু নম্বর কারিকাতে উনি বলেছেন পরামর্শ কাকে বলে, এবং দীপিকাতে সে পরামর্শ লক্ষণের একটু পাল্টেওছেন, পরামর্শের লক্ষণটাকে একটু পাল্টেছেন। তা আমি তাহলে প্রথমে অনুমিতির লক্ষণটা বললাম, এবার পরামর্শ কাকে বলে অর্থাৎ দু নম্বর কারিকাতে চলে যাচ্ছি, এবং তারপরে আবার এক নম্বর কারিকাতে ফিরে আসব। তাহলে পরামর্শ কাকে বলে? ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানং পরামর্শ, অর্থাৎ পরামর্শ হচ্ছে ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান। আমি এবার বলি তোমাদের, তোমরা অনুমান ক্রিয়ার এই অর্ডারটাকে ভাবো, একটা অনুমিতি হতে গেলে যে ক্রমে জ্ঞানগুলো হয় সেটার কথা ভাবো। প্রথমত তোমার ব্যক্তি জ্ঞান হতে হয়। তুমি বহু জায়গায় ধূম এবং বহ্নিকে একত্রে দেখে তোমার ধূম এবং বহ্নির মধ্যে এবং তার কোনো বিরুদ্ধ কোনো দৃষ্টান্ত না দেখে তুমি ধূম এবং বহ্নির মধ্যে মনে করলে কি যে ধূম এবং বহ্নির মধ্যে নিয়ত অব্যভিচারী সম্বন্ধ আছে। যা যা ব্যক্তি জ্ঞান হতে গেলে যা যা কন্ডিশন আছে সব কন্ডিশনগুলো ফুলফিল হলো, তুমি তোমার জ্ঞান হলো যে যেখানেই ধূম সেখানেই বহ্নি। প্রথমে এই ব্যক্তি জ্ঞান হলো, তারপরে তুমি দূরে পর্বতে ধূম দেখলে, পর্বতে ধূম দেখলে, এখানে পর্বতটা হচ্ছে পক্ষ, যে অধিকরণে তুমি ধূম নামক হেতুটা দেখছো, তাহলে পক্ষে যে হেতুর জ্ঞান হলো সেটা হলো পক্ষ ধর্মতা। তারপরে তুমি কি বললে? তুমি বললে ওই পর্বতটিতে বন্যি ব্যাপ্য, তারপরে তোমার ব্যক্তি স্মরণ হলো যে যেখানেই ধূম থাকে সেখানেই বন্যি থাকে, এবং তারপরে তুমি বললে ওই পর্বতে বন্যি ব্যাপ্য ধূম আছে, পর্বত বন্যি ব্যাপ্য ধূমবান। এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা তাহলে কি? ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান, পক্ষে হেতুর জ্ঞান, যে হেতুর দ্বারা, যে হেতুটি সাধ্যের সাথে ব্যক্তি বিশিষ্ট, এটাকেই আমরা বলছি পরামর্শ জ্ঞান। এবং পরামর্শ জ্ঞানের ঠিক পরেই তুমি কি বলছো? পর্বতটি বন্ধিমান। তাহলে পরামর্শ জ্ঞানটা কিন্তু চরম কারণ, যার অব্যবহিত পরেই অনুমিতি হচ্ছে। তাহলে এখানে উনি করণকে কি বলেছেন? ফলাযোগ ব্যবচ্ছিন্নং কারণং করণম, এই অনুযায়ী করণকে স্বীকার করেছেন, অর্থাৎ প্রাচীন নৈয়ায়িকের মত স্বীকার করেছেন, এবং পরামর্শকে তাই জন্য করণ বলেছেন। তাহলে এই পরামর্শকে তৃতীয় লিঙ্গ পরামর্শ বলা হয়। কেন বলা হয়? প্রথম যে ধূম, যেখানে যেখানে অনেক জায়গায় তুমি ধূম আর বহ্নি দেখলে, দেখে ব্যক্তি জ্ঞান হলো, ওটা হলো প্রথম লিঙ্গ দর্শন, মানে লিঙ্গ মানে হেতু, প্রথম তোমার ধূম দর্শন। তারপরে তুমি পর্বতে ধূম দেখলে, দ্বিতীয় লিঙ্গ দর্শন করে ব্যক্তি স্মরণ করলে, এবং তারপরে তুমি বললে যে এই পর্বতটিতে বহ্নি ব্যাপ্য ধূম আছে। তাহলে এটাই হলো পরামর্শ, পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি। এইবার দেখো এখানে একটা কথা আছে, এখানে দীপিকাতে কিন্তু একটা কথা বলা হয়েছে, সেটা হলো ব্যক্তি বিষয়কং যত পক্ষ ধর্মতা জ্ঞানং স্বপরামর্শ ইত্যর্থ। তাহলে অনম্বট্ট তর্ক সংগ্রহে কি বলেছিলেন? ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানং পরামর্শ। দীপিকাতে উনি বললেন যে এর অর্থ কি? ব্যক্তি বিষয়ক যে পক্ষ ধর্মতা জ্ঞান সেই পরামর্শ। তাহলে এটা কেন বললেন? নৈয়ায়িকরা তো কোনো যে কোনো কথাই বলবেন তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকবে। এর উত্তরে বলা হয়েছে, অন্নম্ভট্টের টিকাকাররা যেটা বলেছেন সেটা হলো যে ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে যদি আমরা পরামর্শ বলি এবং এই পরামর্শকে অনুমিতির করণ বলি, তাহলে কিন্তু অব্যক্তি হবে। কেন অব্যক্তি হবে? তার কারণ সমস্ত অনুমিতির ক্ষেত্রে এই লক্ষণটা যাচ্ছে না, পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতে এই লক্ষণটা যাচ্ছে না। কখন যাচ্ছে না? যদি ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান বলো। আচ্ছা, কোন অনুমিতির ক্ষেত্রে এই লক্ষণটা যাচ্ছে না? অনুমিতি দুরকম হতে পারে, যথার্থ অনুমিতিও হতে পারে, অযথার্থ অনুমিতিও হতে পারে। অযথার্থ অনুমিতি কখন হয়? যখন আমরা মনে করি যে ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যক্তিটা হেতুটা হচ্ছে ব্যভিচারী হেতু। তোমরা তো হেত্যাভাস পড়েছ, ব্যভিচারী মানে যেখানে হেতুর সাথে সাধ্যের সত্যি সত্যি ব্যক্তি সম্পর্ক নেই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ব্যক্তি সম্পর্ক আছে, কিন্তু সত্যি সত্যি ব্যক্তি সম্পর্ক নেই। এর ফলে যে অনুমিতি হয় সেটা অযথার্থ অনুমিতি। তোমরা দেখেছো হেত্যাভাসের সময় যে অযথার্থ অনুমিতিগুলো কিভাবে হয়। তাহলে সেই অযথার্থ অনুমিতি কি ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানের জন্য? কারণ সেখানে তো ব্যক্তিটা হচ্ছে না, সেখানে যে পক্ষে যে হেতুর জ্ঞানটা হচ্ছে সেই হেতুটা তো যথার্থ ব্যক্তি জ্ঞান তার হচ্ছে না, সেই হেতুর সাথে সাধ্যের যথার্থ ব্যক্তি সম্বন্ধ হচ্ছে না, তাহলে সেগুলোকে তো অনুমিতি বলা যাবে না। কিন্তু অনুমিতি বলতে কিন্তু আমরা যথার্থকেও বুঝি, অযথার্থকেও বুঝি। অযথার্থ অনুমিতির ফলে আমাদের যথার্থ জ্ঞান হয় না, কিন্তু ওটা অনুমিতি, ভুল হলেও ওটা অনুমিতি। সেটাকে মাথায় রেখেই নীলকণ্ঠ বলে যিনি একজন আছেন তর্ক সংগ্রহের টীকাকার, উনি বলছেন ওইটাকে মাথায় রেখেই অন্নম্ভট্ট দীপিকাতে বলেছেন ব্যক্তি বিষয়কং যত পক্ষ ধর্মতা জ্ঞান, অর্থাৎ পক্ষে হেতুর জ্ঞান হবে, যে হেতুটার প্রকার হবে ব্যক্তি, কিন্তু ব্যক্তি বিষয়ক সেই ব্যক্তিটাকে মানে ব্যক্তি বিষয়ক হবে, অর্থাৎ প্রকার ব্যক্তি হবে, সেই ব্যক্তিটা যথার্থও হতে পারে অযথার্থও হতে পারে। আগেরটায় যেটা বলা হয়েছিল ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান, তাতে মনে হয়েছিল পক্ষে হেতুর জ্ঞান যে হেতুটি ব্যক্তি বিশিষ্ট, অর্থাৎ যে হেতুটি সাধ্যের সাথে নিয়ত অব্যভিচারী সম্বন্ধে সম্বন্ধযুক্ত। এখানে কি বলা হলো? পক্ষে হেতুর জ্ঞান হবে যে হেতুটি ব্যক্তি বিষয়ক, অর্থাৎ যে হেতুটির সাথে কোনো সাধ্যের ব্যক্তি বিষয় হয়েছে, বিষয় হয়েছে, অর্থাৎ এখানে যথার্থও হতে পারে অযথার্থও হতে পারে, যথার্থ রূপে বিষয় হয়েছে তাও হতে পারে, অযথার্থ রূপে বিষয় হয়েছে তাও হতে পারে। সেক্ষেত্রে আমি যদি এভাবে বলি তাহলে কিন্তু যথার্থ অনুমিতির ক্ষেত্রেও এটা যাচ্ছে লক্ষণ, অযথার্থ অনুমিতির ক্ষেত্রেও লক্ষণ যাচ্ছে। তাহলে আমরা দেখলাম অনুমিতির লক্ষণ হচ্ছে পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি, অনুমিতির লক্ষণের মধ্যে যে আমরা পাচ্ছি সেটা হলো পরামর্শ। পরামর্শ বলতে কাকে বুঝি? পরামর্শ বলতে আমরা বুঝি ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান। যদিও দীপিকাতে অন্নম্ভট্ট এটাকে একটু কারেকশন করে বলেছেন ব্যক্তি বিষয়ক যে পক্ষ ধর্মতা জ্ঞান তাই হলো পরামর্শ জ্ঞান। তাহলে অনুমিতির জ্ঞানের ক্ষেত্রে যে ক্রমটা আমরা দেখতে পাই, যেভাবে জ্ঞানটা হয় একটার পর একটা তো জ্ঞান হয়, সেটা হলো প্রথমে ব্যক্তি জ্ঞান, তারপর পক্ষ ধর্মতা জ্ঞান, তারপরে ব্যক্তি স্মরণ। ব্যক্তি জ্ঞানটা আগে তো হতেই হবে তোমাকে। তাহলে পক্ষ ধর্মতা জ্ঞান, ব্যক্তি স্মরণ, ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান, অনুমিতি। তাহলে পরামর্শটা কখন হচ্ছে? একেবারে এই ক্রমের শেষে, যার ঠিক পরেই অনুমিতিটা হচ্ছে। তাহলে পরামর্শকে যখন তুমি করণ বলছো, তখন তুমি কি অর্থে করণ বলছো? চরম কারণ অর্থে করণ বলছো। এটা কাদের মত? এটা প্রাচীন নৈয়ায়িকদের মত। প্রাচীন নৈয়ায়িকেরা বলেছেন ফলাযোগ ব্যবচ্ছিন্নং কারণং করণ, যে কারণের অব্যবহিত পরেই কার্যটি ঘটে সেটি হলো করণ। তাহলে এই হলো অনুমিতির লক্ষণ। এবার আমরা আবার এক নম্বর কারিকাতে চলে আসি। এক নম্বর কারিকাতে বলা হয়েছে যে অনুমিতির যদি আমরা এই লক্ষণ দিই, তাহলে কিন্তু এই লক্ষণটি অতিব্যাপ্তি দোষে দুষ্ট হবে।
অতিব্যাপ্তি দোষে দুষ্ট হবে কি করে? এই দেখো এখানে উনি বলেছেন, এক নম্বর কারিকাতে দীপিকাতে উনি বলেছেন, ননু সংশয়োত্তর প্রত্যক্ষে অতিব্যাপ্তি, সংশয়োত্তর প্রত্যক্ষের ক্ষেত্রে অতিব্যাপ্তি হয়। এবার আমাকে জানতে হবে যে তাহলে সংশয়োত্তর প্রত্যক্ষ কাকে বলে। প্রথমে তাহলে সংশয়োত্তর প্রত্যক্ষ যদি জানতে হয় তাহলে তোমার সংশয় কাকে বলে সেটাকেও জানতে হবে। নৈয়ায়িকেরা, তোমরা তো জানো যে যথার্থ অনুভব বা প্রমা এবং অযথার্থ অনুভব বা অপ্রমাকে স্বীকার করেছিলেন, জ্ঞানকে দুভাগে ভাগ করেছিলেন, একটা হলো অনুভব, অপরটি হলো স্মৃতি। এই অনুভব আবার দু রকম হয়, যথার্থ অনুভব বা প্রমা এবং অযথার্থ অনুভব বা অপ্রমা। এই অযথার্থ অনুভব তিন রকম হয়, একটা হলো সংশয়, একটা হলো বিপর্যয়, আরেকটি হলো তর্ক। তা এই সংশয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। উনি তো বলেছেন যে সংশয়োত্তর প্রত্যক্ষের ক্ষেত্রে অতিব্যাপ্তি হচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে সংশয়োত্তর প্রত্যক্ষ কাকে বলে। তা সংশয়োত্তর প্রত্যক্ষকে জানতে গেলে সংশয় কি তাকে আমার জানতে হবে। তাহলে সংশয় কাকে বলে? বলা হয়েছে, দেখো তর্ক সংগ্রহকার যেটা বলেছেন, যে কোনো একটি ধর্মীতে পরস্পর বিরুদ্ধ অনেক ধর্মের জ্ঞানই হচ্ছে সংশয়। কোনো একটা ধর্মী, ধর্মী মানে ধর্মের অধিকরণ, যেখানে ধর্ম থাকে তাতে যদি পরস্পর বিরুদ্ধ ধর্মের জ্ঞান হয়, এমন সব ধর্মের জ্ঞান হয় যেগুলো পরস্পর বিরুদ্ধ, যেগুলো একসাথে থাকতে পারে না, থাকার কথা না, কিন্তু তাও যদি আমার একসাথেই ওই দুটোর জ্ঞান হয় তখন তাকে বলা হয় সংশয়। যেমন ধরো আমি বললাম অয়ং স্থানুর বা পুরুষ, অয়ং স্থানু বা পুরুষ, বা মানে এটি স্থানু বা পুরুষ। এখানে অয়ং বলতে একটা ধর্মী, তাতে স্থানুত্ব এবং পুরুষত্ব এই দুটো বিরুদ্ধ ধর্মের জ্ঞান হচ্ছে। দুটো বিরুদ্ধ ধর্ম মানে যাতে স্থানুত্ব আছে তাতে পুরুষত্ব থাকতে পারে না, তাই তো? যেটা স্থানু, যেটা নড়াচড়া করে না, সে তো মানুষ হতে পারে না, আর যাতে পুরুষত্ব আছে তাতেও স্থানুত্ব থাকতে পারে না। তাহলে দুটো বিরুদ্ধ ধর্ম এখানে জ্ঞান হচ্ছে। তাহলে এই দুটো বিরুদ্ধ ধর্ম তো একই অধিকরণে থাকার কথা না, কিন্তু এখানে হচ্ছে। কেন হচ্ছে? যে এখানে এই যে মানে দেখবে যে স্থানু যেটা, যাতে স্থানুত্ব থাকে আর যাতে পুরুষত্ব থাকে, এই দুটোর কিন্তু কতগুলো বিশেষ ধর্ম থাকে আর কিছু সাধারণ ধর্ম থাকে। সাধারণ ধর্ম কোনটা? দুটোই লম্বা উঁচু, তার জন্য এটা স্থানু বা এটা গাছ না পুরুষ, এরকম একটা আমার সন্দেহ হচ্ছে, কারণ আকৃতিটা একই, সোজা দাঁড়িয়ে আছে, তাই তো? দূর থেকে দেখে আকৃতি এক। তাহলে এই ঊর্ধ্বতা, এটা হচ্ছে আরো কিছু কিছু জিনিস যেটা নাকি কমন, তার জন্য আমাদের সংশয় হচ্ছে। কিন্তু বিশেষ ধর্ম আছে। বিশেষ ধর্ম কি? পুরুষত্বের সাথে হস্ত পদাদি থাকবে, হাত পা থাকবে, আবার স্থানুত্ব বা আমি যেটা গাছ বলছি তাতে বলকল, গাছের কোটর, শাখা প্রশাখা এগুলো থাকবে। তুমি দূর থেকে দেখে বিশেষ ধর্মগুলোকে দেখতে পাচ্ছ না, তুমি ওদের সাধারণ ধর্ম দেখতে পেয়ে তুমি বললে এটি স্থানু না পুরুষ, এটা গাছ না মানুষ, এইরকম তোমার সংশয় হল। সংশয় কেন বলছো না? একই ধর্মীতে দুটো বিরুদ্ধ ধর্ম জ্ঞান তোমার হচ্ছে। এইবার তুমি যখন কাছে গেলে তখন তুমি কি দেখলে? যে হাত পা আছে। মানে অনম্বরটা কিভাবে বলেছেন, যদি স্থানু পুরুষ সংশয় হওয়ার পর পুরুষত্ব ব্যাপ্য হস্ত পদাদিমান অয়ম, এইরকম দর্শনের ফলে অয়ং পুরুষ, এরকম পুরুষের প্রত্যক্ষ হচ্ছে। অর্থাৎ তুমি কাছে গিয়ে দেখলে যে হাত পা আছে, হাত পাটা কি পুরুষত্বের সাথে ব্যাপ্য বিশেষ, ব্যক্তি বিশিষ্ট, মানে যারই পুরুষত্ব আছে তারই হাত পা থাকবে। তাহলে পুরুষত্বের সাথে ব্যক্তি বিশিষ্ট হস্ত পদাদি দর্শন করলে, করে তুমি বললে এটি পুরুষ। এইবার অন্নম্ভট্ট বলছেন যে এটা তো পরামর্শের জন্য জ্ঞান হলো। কেন পরামর্শের জন্য জ্ঞান হলো? পরামর্শ কাকে বলে? তুমি ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে পরামর্শ জ্ঞান বলেছ, বা ব্যক্তি বিষয়ক পক্ষ ধর্মতা জ্ঞান। এখানে পক্ষ কোনটা? অয়ং, ওইটি বা এইটি। এই এইটিতে তুমি কি দেখছো? পুরুষত্ব দেখলে। কি করে দেখলে? না হস্তপদাদির সাথে ব্যক্তি বিশিষ্ট পুরুষত্ব এখানে আছে। তুমি তার আগে হাত পা দেখেছো, দেখেই তো বললে হস্তপদাদির সাথে ব্যক্তি বিশিষ্ট পুরুষত্ব এখানে আছে। যেখানেই হস্তপদাদি থাকে সেখানেই পুরুষত্ব থাকে, এখানে হস্তপদাদির সাথে ব্যক্তি বিশিষ্ট পুরুষত্ব আছে, অতএব এটি মানুষ। তাহলে এটা কি জানাচ্ছে? এই সংসদ প্রত্যক্ষ বলে যেটাকে বলছো সেখানে অনুমিতির লক্ষণ প্রযোজ্য হচ্ছে। তুমি বলতে পারো যে আচ্ছা এটাকে অনুমিতি বলে ধরে নিলেই তো হয়, তাহলে তো আর অনুমিতির লক্ষণের অতিব্যক্তি হবে না। তুমি যদি এটাকে অনুমিতি বলে ধরে নাও তাহলে আর অতিব্যক্তির প্রশ্ন উঠছে না, তা কিন্তু বলতে পারো না। কারণ তাদের মতে যে জ্ঞানের প্রামাণ্য অপর একটি জ্ঞানের দ্বারাই জানা যায়, যাকে বলা হয় অনুব্যবসায়, তাই তো? সবিকল্পক জ্ঞানের ক্ষেত্রে তারপরে একটা অনুব্যবসায় হয় সেই জ্ঞানকে বিষয় করে, তোমরা পড়েছ। তাহলে সোজা কথায় এই যে জ্ঞানটা হলো, তারপরে তুমি কি বলবে? তুমি বলবে আমি পুরুষকে দেখলাম, মানুষকে দেখলাম। তুমি কি বলবে? আমি মানুষকে অনুমান করলাম। তুমি তো সামনে এসে দাঁড়িয়েছ, দাঁড়িয়ে বললে যে তো হস্তপদাদিমান অয়ং পুরুষ, সুতরাং এখানে মানুষের প্রত্যক্ষ হল। তাহলে অনুব্যবসায় তোমার অনুব্যবসায়ের দ্বারা জানা যাচ্ছে যে তোমার প্রত্যক্ষ জ্ঞান হয়েছে। তুমি কখনোই বলনি যে আমি পুরুষকে অনুমান করলাম, তুমি তো সামনে দাঁড়িয়ে দেখছো, তুমি তখন পুরুষকে অনুমান করনি, প্রত্যক্ষই করেছো। তাহলে প্রত্যক্ষের লক্ষণে অনুমিতি লক্ষণের সমন্বয় হওয়াতে এখানে অতিব্যক্তি হল। তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে অনুমিতির লক্ষণটা হলো পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি। পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি বললে আমাদের প্রথমে জানতে হয় কাকে পরামর্শ বলে। পরামর্শ বলে হচ্ছে ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে। অর্থাৎ অনুমিতি করতে গেলে প্রথমে পক্ষে প্রথমে তো ব্যক্তি জ্ঞান হতেই হয়, তারপর পক্ষে হেতুর দর্শন করতে হয়। কোনো বিশেষ স্থানে পক্ষে হেতুর জ্ঞান হতে হয়, যেমন পর্বতে ধূম দেখলে, বিশেষ একটি পর্বতে। তারপর ব্যক্তি স্মরণ, তোমার আগে যে ব্যক্তি জ্ঞান হয়েছিল, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি। তারপর তুমি বললে এই পর্বতটিও বন্যিব্যাপ্য ধূমবান, অর্থাৎ ব্যক্তি বিশিষ্ট হেতুটির পক্ষে জ্ঞান হলো, এইটা হলো পরামর্শ জ্ঞান। এবং তারপরে তুমি বললে অয়ং বন্যিমান, অয়ং পর্বত বন্যিমান। তাহলে এখানে পরামর্শ, এই জন্য পরামর্শ জ্ঞানকে তারা বলেছেন অনুমিতির করণ। এবং আমরা আলোচনা করেছি যে এক্ষেত্রে অন্নম্ভট্ট প্রাচীন নৈয়ায়িককে অনুসরণ করেছেন করণের লক্ষণের ব্যাপারে। এটা বলার পর আমরা বলছি যে তর্ক সংগ্রহকার দীপিকাতেই বলেছেন যে এই লক্ষণটি কিন্তু যথার্থ লক্ষণ নয়। তাহলে যথার্থ লক্ষণ কোনটি? তারা বল কেন এটা যথার্থ নয়, না এখানে একটি দোষ হয়েছে। কি দোষ? সেই দোষটা হলো অতিব্যাপ্তি দোষ। অনুমিতির লক্ষণ প্রত্যক্ষের লক্ষণে অতিব্যাপ্ত হচ্ছে। কিভাবে হচ্ছে? এখানে আরেকটু স্পেসিফিক হয়ে উনি বলেছেন যে সংশয়োত্তর প্রত্যক্ষের ক্ষেত্রে অতিব্যাপ্ত হচ্ছে। কিভাবে হচ্ছে জানতে গেলে আমাদের আগে সংশয়োত্তর প্রত্যক্ষ কাকে বলে সেটা জানতে হবে। সেটা জানতে গেলে আমার সংশয় কাকে বলে তাকে জানতে হবে। সংশয়ের লক্ষণটা কি? কোনো একটা ধর্মীতে বিরুদ্ধ ধর্মের জ্ঞান হলে তখন সংশয় বলা হয়। যেমন আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে একটি ধর্মী অয়ং এই জিনিসটি বা ওইটি, এই ওইটি স্থানু বা পুরুষ বা ওইটি গাছ না মানুষ, গাছ না মানুষ, গাছ আর মানুষ হচ্ছে বিরুদ্ধ ধর্ম। যেটা গাছ না মানুষ হতে পারে না, যেটি মানুষ সেটা গাছ হতে পারে না। তাহলে এই ধর্মীতে তোমার দুটো বিরুদ্ধ ধর্ম, বৃক্ষত্ব বা স্থানুত্ব আর পুরুষত্ব, দুটো বিরুদ্ধ ধর্মের জ্ঞান হচ্ছে। এইবার তুমি যদি কাছে যাও তখন কি দেখবে? তার আগে একটা কথা বলি যে যে ক্ষেত্রে সংশয় হয়, সংশয়টা কেন হয়? যে দুটোর মধ্যে কিছু সিমিলারিটি আছে তাই জন্যই তো সংশয় হয়। তোমার মানুষ না গাছ এরকম সংশয় হলো কেন? তুমি তো বলনি ওইটা মানুষ না সাপ, কারণ দুটোর মধ্যে কোনো সাধারণ ধর্ম নেই। এখানে সাধারণ ধর্ম কি? যে ঊর্ধ্ব একটা গড়ন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তাই জন্য তোমার দূর থেকে মনে হচ্ছে এটা গাছ না মানুষ।
এইবার তুমি কাছে গেলে গিয়ে তুমি তার বিশেষ ধর্মটা দেখলে। বিশেষ ধর্ম মানে গাছ হলে গাছের বিশেষ ধর্ম হবে কল বলকল কোটর শাখা প্রশাখা, মানুষ হলে তার বিশেষ ধর্ম হবে হাত পা। তুমি কাছে গিয়ে দেখলে যে হস্ত পদাদিযুক্ত অয়ং পুরুষ, অর্থাৎ তুমি কাছে গিয়ে দেখলে হাত পা আছে, বিশেষ ধর্মটাকে প্রদর্শন করলে, তখন তুমি বললে হস্ত পদাদিমান অয়ং পুরুষ। কি করে বললে? তুমি জানো যার হস্ত পদাদি আছে, যেখানে হস্ত পদাদি আছে সেখানেই পুরুষত্ব আছে, এই ব্যক্তিজ্ঞান তোমার আছে। এখানে হস্ত পদাদির সাথে ব্যক্তি বিশিষ্ট পুরুষত্ব আছে, এই জ্ঞানটা হলো, তাই তুমি বললে এটি পুরুষ। তাই এটা তো পরিষ্কার অনুমিতি, কারণ পরামর্শ জ্ঞান, পরামর্শগণটা কোনটা? ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান, এখানেও তাই হচ্ছে। একটি অধিকরণে হস্ত পদাদির সাথে ব্যক্তি বিশিষ্ট পুরুষত্বরূপ হেতুর জ্ঞান হলো, তার ফলে তুমি বললে অতএব এটি পুরুষ। তাহলে অনুমিতির লক্ষণ এখানে প্রযোজ্য হচ্ছে, কিন্তু এটিকে আমি অনুমিতি বলতে পারি না, এটাকে আমার প্রত্যক্ষই বলতে হয়, কারণ অনুব্যবসায়ের দ্বারা আমি বুঝতে পারি যে আমি আমার প্রত্যক্ষ জ্ঞান হয়েছে, আমার অনুমান হয়েছে, তার অনুব্যবসায় কিন্তু আমার হয় না। তাহলে প্রত্যক্ষের ক্ষেত্রে আমার অনুমিতির লক্ষণ চলে যাচ্ছে, অতএব লক্ষণের অতিব্যাপ্তি হচ্ছে। তখন অন্নম ভট্ট বললেন যে তাহলে লক্ষণটাকে একটু পাল্টাতে হবে। দেখো দীপিকাতে উনি বলেছেন যে পক্ষতা সহকৃত পরামর্শ জন্য জন্যত্বস্ব বিবক্ষিতত্বাত্, বলছে যে আসলে পরামর্শ জন্য জ্ঞান অনুমিতি বললে হবে না। আমি বলতে চাই যেটা, সেটা হচ্ছে পক্ষতা সহকৃত পরামর্শ জন্য জ্ঞানই অনুমিতি। পরামর্শ জন্য জ্ঞান অনুমিতি বললেও হবে না, তার সাথে পক্ষতা থাকতে হবে। পক্ষতা কি? এমন কিছু শর্ত যেটা থাকলে অনুমানের পক্ষ, অনুমিতির পক্ষ হওয়া যায়। সেই শর্তগুলো কি? সেই শর্তগুলো হচ্ছে সাধ্যের সিদ্ধির অভাব থাকলেই পক্ষতা হয়, কিন্তু সাধ্যের সিদ্ধির অভাব থাকলে, অভাব না থাকলেও কিন্তু প্রত্যক্ষ হতে পারে। আমি আবার বলছি, তোমার যখন অনুমান করতে হয় তখন কি পক্ষ, যেটা পক্ষে যদি সাধ্যটা অলরেডি প্রুভড হয় তাহলে আর অনুমান করা যায় না। আমি যদি চোখের সামনে দেখছি যেটা পুরুষ, তখন আমার তাকে আমি অনুমান করছি, এটা হয় না। সাধ্য সিদ্ধি থাকলে অনুমান হয় না, অনুমিতির ক্ষেত্রে সাধ্যের সিদ্ধি থাকলে হয় না। কিন্তু প্রত্যক্ষের ক্ষেত্রে তুমি একই জিনিস দেখেছ, তুমি আবার দেখো, আবার চোখ বন্ধ করো, আবার দেখো, অন্য জায়গা থেকে ঘুরে এসে আবার দেখো, তুমি জানো যে ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে বা একটা গাছ দাঁড়িয়ে আছে, বারবার দেখলেও কিন্তু দেখতে কোনো অসুবিধে নেই, সিদ্ধি থাকলেও কোনো অসুবিধে নেই। কিন্তু এখানে পক্ষতা বলতে খালি ওইটুকু বলেননি, পক্ষতা বলেছেন সাধ্য সিদ্ধি থাকবে না এবং অনুমান করার ইচ্ছাও থাকবে না। সাধ্য সিদ্ধি থাকলেও অনুমান করা যায় যদি তোমার অনুমিতির ইচ্ছা থাকে, অনুমিতসা। তাহলে অনুমিতির ইচ্ছার অনুপস্থিতিতে সাধ্য সিদ্ধি, মানে অনুমিতির ইচ্ছার বিরহ বিশিষ্ট সাধ্য সিদ্ধির অভাব থাকলেই পক্ষতা থাকে। তুমি এই ক্ষেত্রে, অর্থাৎ যখন তুমি বলছো যে এটি পুরুষ, তুমি বলছো কি না এটা পরামর্শের জন্য জ্ঞান হয়েছে, সংশয়ত্ব প্রত্যক্ষের ক্ষেত্রে পরামর্শের জন্য জ্ঞান হয়েছে, কিন্তু এখানে তোমার অনুমান করারও ইচ্ছে নেই, তুমি তো অনুমান করতে চাও না, এমন তো তুমি বলোনি যে আমি অনুমান করতে চাই, এবং সাধ্য সিদ্ধিও আছে কারণ প্রত্যক্ষ করেছ, কাজেই ওই পক্ষতা কিন্তু এখানে উপস্থিত নেই। তাহলে পক্ষতা সহকৃত পরামর্শ জন্য জ্ঞান অনুমিতি বললে তোমার এক্ষেত্রে অতিব্যাপ্তি হবে না। আমি আরেকবার বলি যে অনুমিতির লক্ষণে আমরা দেখলাম যে অনুমিতির লক্ষণে পরামর্শ জন্য জ্ঞান অনুমিতি যদি বলি তাহলে লক্ষণের অতিব্যাপ্তি হচ্ছে। কোথায় অতিব্যাপ্তি হচ্ছে? সংশয়ত্ব প্রত্যক্ষের ক্ষেত্রে, কারণ সংশয়ত্ব প্রত্যক্ষের ক্ষেত্রে আমাদের পরামর্শ জন্য জ্ঞানই হচ্ছে, আমি বলছি এইটি হস্ত পদাদির সাথে ব্যক্তি বিশিষ্ট পুরুষত্ববান
সুতরাং এটি পুরুষ। কাজে এটা পরিষ্কার অনুমিতির লক্ষণ যাচ্ছে, কিন্তু আমরা জানি এটি প্রত্যক্ষ স্থল। তখন অন্নম্বট্ট দীপিকাতে বললেন যে পরামর্শ জন্য জ্ঞান অনুমিতি খালি এইটুকু বললে হবে না, লক্ষণটা দাঁড়াবে পক্ষতা সহকৃত পরামর্শ জন্য জ্ঞান অনুমিতি। পক্ষতা কাকে বলে? শিষাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধির অভাব। পক্ষতা মানে পক্ষের কিছু ধর্ম, কি ধর্ম? পক্ষে সাধ্যের সিদ্ধির অভাব থাকবে, এবং শুধু তাই নয় শিষাধৈষার অভাব বিশিষ্ট সিদ্ধির অভাব থাকবে, মানে অনুমিতির ইচ্ছার অভাব বিশিষ্ট সিদ্ধির অভাব থাকবে। সোজা কথায় তোমার অনুমিতির ইচ্ছাও থাকবে না, আর সিদ্ধি থাকুক বা না থাকুক অনুমিতির ইচ্ছাও থাকবে না। তাহলে শিষাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধির অভাবই হলো পক্ষতা। মানে সিদ্ধি থাকলেও অনুমিতি হতে পারে যদি তোমার অনুমিতির ইচ্ছা থাকে, তাহলে অনুমিতির ইচ্ছা থাকবে না। এখন আলোচ্য ক্ষেত্রে আমরা কি পক্ষতা পাচ্ছি? আলোচ্য ক্ষেত্রে দেখো প্রথমত সিদ্ধি আছে, কারণ প্রত্যক্ষ করেই তুমি দেখছো সেটা পুরুষ, কাছে গিয়েছো তো প্রত্যক্ষ করেই দেখছো। দ্বিতীয়ত তোমার কিন্তু অনুমান করার ইচ্ছাও নেই। তাহলে শিষাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধির অভাব, কোট আনকোট শিষাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধি আনকোট এর অভাব এক্ষেত্রে নেই। তাহলে এক্ষেত্রে তোমার অনুমিতির লক্ষণ যাচ্ছে না, অতএব অতিব্যাপ্তি দোষ হচ্ছে না। এই হলো অনুমিতির লক্ষণ। এই পক্ষতা নিয়ে কিন্তু আলাদা করে আলোচনা আছে, সেটা আমি আলাদা করে আলোচনা করব বড় করে। আজকে আমি খালি অনুমিতির লক্ষণ বললাম। তাহলে অনুমিতির লক্ষণটা বলতে গিয়ে আমি কিন্তু প্রথম কারিকার থেকে কিছু অংশ নিলাম, তৃতীয় কারিকা থেকে আলোচনা করলাম, এই দুটো মিলে অনুমিতির লক্ষণ আমি বললাম। এবার ভালো করে বইটা দেখে পড়ো। তবে তর্ক সংগ্রহ নারায়ণ গোস্বামী যে তর্ক সংগ্রহ ব্যাখ্যাতে, সেটা একটু কোথাও কোথাও জটিল লাগতে পারে, আমি সেখানে তোমাদের ব্র্যাকেট করেও দিচ্ছি। আর তারপরে তোমরা আমারটা শোনো, আমার মনে হয় আমি সহজ করে বলতে পারলাম হয়তো। তারপরেও যদি বুঝতে না পারো, যারা যাদের বোঝার অসুবিধে আছে, অনেকেই তো আছো যারা অলরেডি বুঝেছো, যাদের অসুবিধে আছে, যারা বুঝেছো তারাও একবার মিলিয়ে দেখো, তারা ভালো করে, আর যারা বোঝনি আগে তারা ভালো করে শোনো, অসুবিধে হলে আবার বলো, তখন আমি আরেকবার ব্যাখ্যা করে দেব। আর এর পরের দিন আমি পক্ষতা নিয়ে আলোচনা করব। পক্ষতা নিয়ে কিন্তু আলাদা করে বড় প্রশ্ন আসতে পারে, 15 নম্বরের প্রশ্ন পক্ষতা নিয়েও আসতে পারে, প্রশ্ন আমি পরে বলে দিচ্ছি। তাহলে আজকে এইটুকু থাকো।